ধন্যবাদ সঞ্জনা, বলেই দিলে তুমি আমাদের বিষয়বস্তু কি। তো সেলিম,
আসলে কয়লা
আমরা এই বিষয়বস্তু বেছে নিলাম কেন আজকে?
এই বিষয়বস্তু কারণ সব জায়গায় এটা নিয়ে এখন আলোচনা হচ্ছে বাংলাদেশের, যদিও নানান বিষয়ে নানান জিনিসপত্র কাজকর্ম চলছে কয়লা এবং নিখোঁজ হওয়া এবং গড়মিল হওয়ার বিষয়টি বাংলাদেশে বহু খাতেই ঘটেই চলছে একের পর এক, এবং
বাংলাদেশ ব্যাংক থেকে অর্থ আত্মসাৎ হলো,
মানে একটির সমাধান না হতে হতে অন্য একটি ঘটনা ঘটে যাচ্ছে। তো যার কারণে আমার মনে হয় এটা একটা এই মুহূর্তে আলোচনার মূল বিষয়, কারণ সামনেই বাংলাদেশের নির্বাচন। এই সময়ে বাংলাদেশের মানুষ নানানভাবে আশা করছে যে দেশে সুশাসন প্রতিষ্ঠিত হোক এবং
দুর্নীতিমুক্ত হবে এবং এই ধরনের সমস্যাগুলো কিছু একটা নিরসন হবে। তো সেলিম, এই মুহূর্তে আমাদের টেলিফোনে কে আছেন?
আমাদের সঙ্গে ইতিমধ্যে যোগ দিয়েছেন গোলাম মুর্তজা,
ওই
সাপ্তাহিক তিনি
সম্পাদক। আচ্ছা
গোলাম মুর্তজা, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে একজন বিশেষজ্ঞ যোগ দেওয়ার কথা রয়েছে, আমরা চেষ্টা করছি ডক্টর বদরুল ইমামকে, প্রফেসর, বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব জিওলজি, ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক, এখনো আমরা পাইনি। আমরা মনে হয় গোলাম মুর্তজাকে দিয়ে আপনার শুরু করতে পারি, কারণ গোলাম মুর্তজা প্রায় প্রতিদিনই আমি দেখলাম যে এই নিয়ে আলোচনা করছেন,
বিভিন্ন সপ্তাহে অনুষ্ঠানে আলোচনা করছেন,
লেখালেখি করছেন
পত্রিকাতে,
এই বিষয়টি বাংলাদেশের মানুষের কাছে এখন অত্যন্ত দুশ্চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে যে একের পর এক
প্রশ্ন যাচ্ছে যে কেন
গড়মিলের ঘটনা কেন হচ্ছে। আপনি কি একটু আলোকপাত করবেন যে কি হচ্ছে আসলে কয়লা নিখোঁজের বিষয়টি? এই মুহূর্তে সবচেয়ে আলোচিত ঘটনা, 142,000 টন কয়লা বড় পুকুরিয়া খনি থেকে উধাও হয়েছে বা গড়মিল হয়েছে, এবং সেই কারণে সেখানকার যে
হিসাবে গড়মিল হলো নাকি একেবারে কোথাও কেউ সরিয়ে নিল, কারণ অনেক তো অনেক পরিমাণ এটাকে, মানে হঠাৎ করে তো সেই মানে পুকুর চুরি না হলে আর বলা যায় না।
বলা হচ্ছে যে 227 কোটি টাকার,
কিন্তু দিনে দুপুরে পুকুর চুরির মতো না হলে এটা তো একটা অবিশ্বাস্য কথা যে হঠাৎ করে তো এক ঘন্টায় এটা আর উধাও হয়ে যেতে পারে না কোথাও থেকে। তো গোলাম মুর্তজা আপনি কি বলবেন?
বড় পুকুরিয়া কয়লা খনি, এই কয়লা খনিটি 2005 সাল থেকে এখানে উত্তোলন শুরু হয়। তো 2005 সাল থেকে যখন উত্তোলন শুরু হয় তখন এখানে প্রথম অবস্থাতে 125 250 MW পাওয়ার প্ল্যান্ট নির্মাণ করা হয়। তখন থেকে এখন পর্যন্ত যে পরিমাণ কয়লা উত্তোলন করা হয়েছে, এবং এখানে যে একটা চুরি আছে, এখানে ইটভাটার কাছে, ইটভাটা যারা চালায় তাদের কাছে কয়লা বিক্রি করে খনি কর্তৃপক্ষ, আরো কারো কারো কাছে কয়লা বিক্রি করে, এবং এটা আমরা জানতাম যে এখানে যারা এই কয়লা সিন্ডিকেটের সঙ্গে সম্পৃক্ত সেখানে তারা যত কয়লা কিনে, ধরেন একজন হয়তো 100 টন কয়লা কিনলো, সে হয়তো সেখান থেকে 500 টন কয়লা এই খনি কর্তৃপক্ষের সঙ্গে যোগসাজশের মাধ্যমে বের করে নিয়ে গেল। এরকম একটি অন্যায় এবং এরকম একটি অনিয়ম যে ছিল সেটা আমাদের মোটামুটি ভাবে জানা ছিল। তো এত বড় ঘটনা যে হঠাৎ করে ধরা পড়বে এটা আসলে খনি কর্তৃপক্ষ ভাবেনি। তার কারণটি হচ্ছে এখানে প্রতিদিন গড়ে যে কয়লা উত্তোলন করা হয় সেই কয়লার একটা অংশ সবসময় মজুত থাকে, যে কারণে আপনার ধরা পড়া বা জানা যায় না যে এখানে কত কয়লা মজুত থাকার কথা, কত কয়লা মজুত আছে। মাঝখানে একটা সময় গেছে যখন বাংলাদেশের যে খনি শ্রমিক আছে তারা একটা ধর্মঘট করে, তাদের বেতন বৃদ্ধি সহ কিছু দাবি দেওয়ার কারণে যখন এই ধর্মঘট করে তখন খনি কর্তৃপক্ষ চীনের শ্রমিকদেরকে দিয়ে এই উত্তোলনটি অব্যাহত রাখতে চায়। এই বাংলাদেশি শ্রমিকদের ধর্মঘটের কারণে পর্যাপ্ত পরিমাণ, অর্থাৎ যে পরিমাণ কয়লা প্রতিদিন উত্তোলন হওয়ার কথা সেই পরিমাণ কয়লা উত্তোলন হয়নি, না হবার কারণে আপনার এইখানে একটা ঘাটতি যে ছিল, চুরি যে ছিল সেটি প্রকাশিত হয়ে পড়েছে, অর্থাৎ কয়লা কমে গেছে, পরিমাণ কমে গেছে। এই সময় এসে বাংলাদেশ ব্যাংক, এই সময় এসে খনি কর্তৃপক্ষ 19 জুলাই, আপনি খেয়াল করবেন আপনি যে হঠাৎ করে কথা বললেন, 19 জুলাই খনি কর্তৃপক্ষ যে প্রতিবেদন দিয়েছে পেট্রো বাংলাকে জানিয়েছে, সেখানে তারা বলেছে 1,47,000 মেট্রিক টন কয়লা মজুদ আছে এই 19 জুলাই। তো 1,47,000 মেট্রিক টন কয়লা মজুদ আছে, তার এক মাসেরও কম সময়ের মধ্যে যখন দেখা গেল যে ১৯ জুন যখন দেখা গেল যে মাত্র ৩ টন বা ৪ টন কয়লা মজুদ আছে, ১৪২ টন কয়লা মজুদ নাই, এটি সামনে চলে আসলো মূলত উৎপাদন বা খনি থেকে উত্তোলন করা গেল না বাংলাদেশের শ্রমিকদের ধর্মঘটের কারণে। এখন এই এটি হচ্ছে এই ধরা পড়ার পেছনের মূল কাহিনী।
আপনি ১৯ জুলাই না ১৯ জুনের কথা বললেন?
১৯ জুলাই না,
১৯ জুনের কথা বলছি।
আচ্ছা, তার মানে এক মাসেরও বেশি সময় ধরে।
তারপরে সেটি ধরা পড়লো যে এখানে এই মজুদের পরিমাণ ঠিক এরকম। আর এটি হচ্ছে বাংলাদেশের, আমি যেহেতু বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ গ্যাস সেক্টর, কয়লা গ্যাস এই সেক্টর নিয়ে বহুদিন ধরে কাজ করি, খোঁজ খবর রাখি, আমাদের কাছে যেটা আমাদের পর্যবেক্ষণ যেটা সেটি হচ্ছে যে বহু বছর ধরে বাংলাদেশের জ্বালানি সেক্টরে, প্রাকৃতিক সম্পদ সেক্টরে যে অনিয়ম এবং দুর্নীতি চলছে, এই ১৪২,০০০ টন কয়লা বা ২২৭ কোটি টাকা, এটি হচ্ছে আমাদের এই সেক্টরের দুর্নীতির খুব ছোট্ট একটি চিত্র। এছাড়া এর বাইরে আমাদের জ্বালানি সেক্টরে অনেক বড় বড় অন্যায় বা অনিয়ম চলছে, এবং সেই অন্যায়গুলো আপনাকে আমি যদি দু একটি ঘটনা বলি সেটি অনেকটা অবিশ্বাস্য মনে হয়। আপনাদের সবার মনে আছে নাইকোর দুর্নীতির কথা। নাইকোর গ্যাস ক্ষেত্রটি আবিষ্কার করেছিল বাংলাদেশ, কিন্তু সেটি কানাডিয়ান কোম্পানিকে দিয়ে দেওয়ার জন্য পরিকল্পিত ভাবে কাগজে কলমে সেটিকে পরিত্যক্ত দেখানো হয়েছিল, দেখিয়ে তারপরে সেটিকে নাইকোকে দিয়ে দেওয়া হয়েছিল। এটা আমরা জানি, দুর্ঘটনা ঘটেছিল বলে আমরা জানতে পেরেছিলাম, দুর্ঘটনা না ঘটলে হয়তো পুরো বিষয়টা জানতেও পারতাম না। আর এই বড় প্রক্রিয়ার অনিয়ম বা দুর্নীতির একটা তথ্য দেই, সেই তথ্যটি হচ্ছে ২০০৫ সালে যখন উত্তোলন শুরু হয়, তারপরে ২০০৬-০৭ দিকে যখন টাটা বাংলাদেশে আসতে চায়, তখন এই খনি কর্তৃপক্ষ এবং পেট্রো বাংলা সম্মিলিত ভাবে তখন একটা বিষয় প্রমাণ করার, হ্যালো আপনি শুনতে পাচ্ছেন?
হ্যাঁ হ্যাঁ বলুন।
জি হ্যাঁ, তখন খনি কর্তৃপক্ষ এবং পেট্রো বাংলা এবং সঙ্গে জ্বালানি মন্ত্রণালয় তারা সম্মিলিত ভাবে একটা প্রচারণা চালাতে শুরু করে যে বড়পুকুরিয়া কয়লা খনি থেকে কয়লা উত্তোলন করে কোনো লাভ নাই, যে পরিমাণ কয়লা উত্তোলন করতে যে পরিমাণ খরচ হয় তার চেয়ে বেশি, তার চেয়ে কম টাকায় বিদেশ থেকে কয়লা কিনে আনা যায়। তারপরে আরেকটা প্রচারণা চালাতে থাকে যে এই খনিটি পরিত্যক্ত হয়ে যাচ্ছে, খনির নিচে খনির উপরে যে মাটি আছে ভূগর্ভস্থ পদ্ধতিতে উত্তোলন করা হয়, এই খনির মাটি জমি দেবে যাচ্ছে, সুতরাং এখান থেকে আর কয়লা তোলা যাবে না। এর নেপথ্যের কাহিনীটি ছিল টাটা যখন বাংলাদেশে আসতে চায় তখন টাটাকে এই বড়পুকুরিয়া কয়লা খনিটি সরকার দিয়ে দিতে চায়, বিএনপি সরকার আমলের কথা বলছি আমি, তখন টাটাকে এই খনিটি দিয়ে দিতে চায়, এই খনির উপর ভিত্তি করে টাটা বাংলাদেশে পাওয়ার প্ল্যান্ট নির্মাণ করবে। তো টাটার বিপক্ষে, যেহেতু টাটার বিরুদ্ধে ওই সময় তেল গ্যাস বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি একটি আন্দোলন শুরু করে, এর সঙ্গে সাধারণ জনমানুষের একটা সম্পৃক্ততা তৈরি হয় এবং টাটা নাগরিক সমাজের সঙ্গে আলোচনা করে, তেল গ্যাস বিদ্যুৎ বন্দর কমিটির সঙ্গে আলোচনা করে, এবং টাটা তার গুডউইল নষ্ট হবে অর্থাৎ জনমানুষ চায় না এরকম জায়গাতে বিনিয়োগ করে, তার গুডউইল নষ্ট হবে, সুনাম নষ্ট হবে,
সেটা করতে চায়নি
টাটা তখন, করতে চায় না তখন। হ্যাঁ, তখন টাটা বাংলাদেশে বিনিয়োগ না করে চলে যায়। এটা ঘটনাটা দেখেন, যে পেট্রো বাংলা, যে জ্বালানি মন্ত্রণালয়, যে খনি কর্তৃপক্ষ বলছিল যে এই খনিটি পরিত্যক্ত হয়ে যাচ্ছে, এখান থেকে কয়লা তোলা যাবে না, কয়লা তুললে লাভ নাই, যখনই টাটা এখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নিল তখনই এই খনি আবার তার পূর্ণ উদ্যমে উত্তোলন করা শুরু করলো। প্রথমে ১২৫-১২৫ মেগাওয়াটের বিদ্যুৎ প্ল্যান্ট সেখানে তৈরি করা হয়েছিল, এখন সেখানে ৫২৫ মেগাওয়াটের বিদ্যুৎ প্ল্যান্ট নির্মাণ করা হয়েছে। অর্থাৎ এটি একটি ঘটনা যে আমরা পরিকল্পিত ভাবে অন্যায় এবং অনিয়ম করছি। এটি হচ্ছে অন্যায়টি কিভাবে সংঘটিত হয়েছে এবং কয়লা কিভাবে পাচার হয়ে গেল, কিভাবে গায়েব হয়ে গেল, তার খুব সংক্ষেপে একটা।
আচ্ছা, আপনাকে ধন্যবাদ, দারুণ চিত্র দিলেন একেবারে সংক্ষেপে, মোটামুটি সবই আমরা আইডিয়া পেলাম। আমি এই মুহূর্তে জানিয়ে যে ডক্টর বদরুল ইমাম আমাদের সঙ্গে ইতিমধ্যে জয়েন করেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক, উনি বাইরে আছেন, এনার্জি অ্যান্ড পাওয়ারের এডিটর থাকার কথা ছিল কিন্তু তিনি দেশে নাই,
এখন বদরুল ইমাম আসছেন।
ডক্টর বদরুল ইমাম, আপনাকে স্বাগত জানাচ্ছি। বড়পুকুরিয়ার কয়লার মিসিং হওয়ার কথা যখন জানাজানি হলো তখন ওই বিভাগের যে পরিচালক ছিলেন ওই কোম্পানির, হাবিব উদ্দিন আহমেদ, তার কাছে প্রশ্ন করা হয়েছিল কয়লা কি হলো, গেল কোথায়, কেন পাওয়া যাচ্ছে না। তো তিনি উত্তর দিয়েছিলেন ওই বিদ্যুতের মতো সিস্টেম লসের কথা, যে এখানে 2005 থেকে যে কয়লা তোলা হয়েছে তার ভরে ভিত্তিতে নানান রকম ঘটনা ঘটেছে, বাইরে ছিল, রোদে শুকিয়ে গেছে, পানিতে ধুয়ে গেছে, বাতাসে উড়ে গেছে। তো আপনি কি মনে করেন, তার নিশ্চয়ই তার উত্তর সঠিক ছিল না, এটা জোড়াতালি
বোঝা যায়। হ্যাঁ,
জি আচ্ছা, আপনি খুব মৌলিক একটা প্রশ্ন করেছেন। এখন ধরেন কয়লা যদি আপনি বাইরে রেখে দেন, তাহলে এটা ন্যাচারাল প্রসেসে কিছু লস হয়, এটা একটা বৈজ্ঞানিক সত্য। এটা যে আপনি যদি ধরেন 100 টন কয়লা উন্মুক্ত অবস্থায় রেখে দেন, সেখানে যদি বৃষ্টি হয় অথবা সেখানে যদি শুষ্ক থাকে, তাহলে কয়েকটা প্রসেস কাজ করে সেখানে। এটা কিন্তু বেসিক কোল্ডের একটা বিষয়। প্রথমত এটা হয় কি, আপনার এই এটাকে বলে স্পন্টেনিয়াস কম্বাশন, মানে সহজাত প্রজ্বলন, মানে কয়লা অ্যাটমোসফিয়ারের সংস্পর্শে যদি দীর্ঘদিন থাকে তাহলে ওটা নিজে নিজে জ্বলে যাবে। ধরেন একটা টুকরা জ্বলে যেতে পারে, ওই টুকরাটা যদি জ্বলে যায় তাহলে এটা ছাই হয়ে যাবে এবং তাহলে টোটাল মাসের আপনার একটা অংশ যদি চলে যায় ওয়েটটা কমে যাবে। নাম্বার ওয়ান। নাম্বার টু হলো, যদি ধরেন যদি আপনার বৃষ্টিপাত হয় এটার উপরে, তাহলে এটার কিছু গুঁড়া, কয়লার গুঁড়া সৃষ্টি হয় এবং পুরোটা এই মানে একটা ড্রেনেজ চলে যেতে পারে, কিছুটা ক্ষয়ে যেতে পারে কিছুটা। এবং যদি বৃষ্টিপাত না হয়, খরা থাকে, তাহলে এই কয়লার একটা ডাস্ট জেনারেট করে। এই কারণে দেখবেন যে কয়লা যেখানে বিদ্যুৎ চলে যাচ্ছে সেখানে ওরা বিভিন্ন উপায়ে এটাকে পানি দিয়ে ভাসায় রাখে, ইয়ে করে রাখে। এখন আধুনিক পদ্ধতিতে যে কেমিক্যালস ইউজ করবেন ডাস্ট কম তৈরি হয়। তো এখন এই ধরনের প্রসেস এটা কাজ করে, এটা ঠিক। এখন কথা হলো যে এই ম্যানেজিং ডিরেক্টর সাহেব যখন এই কথাটা বললেন যে আমার 1,44,000 টন এটা সিস্টেম লসে চলে গেছে, সেইটার উপরে প্রশ্ন করা হলো যে ওকে সিস্টেম লসে গেছে, তা আপনার ওয়্যার ইজ দ্য ডেটা? আপনার এটা নিয়ম হলো যে কোনো কয়লা খনিতে যখন এই আপনার কয়লা স্তূপ থাকে এটা রেগুলার বেসিসে এটা রেকর্ড করা হয় যে একটা রেগুলার টাইম ইন্টারভেলে আপনার সিস্টেম লক কন্টিনিউয়াস প্রসেস সেই কতটুকু সিস্টেম হচ্ছে,
হ্যাঁ কতটুকু হতে পারে
এটা রেকর্ড করা হয়। হ্যাঁ, তো এটা ধরেন ওভার দ্য ইয়ার্স, তখন আপনি যদি কোনো এক ওয়ান পয়েন্ট ইন টাইম যদি আপনি জানতে চান যে গত 5 বছরে কত সিস্টেম লস, এটা কেবলমাত্র আপনার ওই লগ বুকটা দেখতে হবে যে যেখানে রেকর্ড করা আছে যে 1 বছরে আছে, তারপরে বছরে আছে, বা তারপরে 6 মাস আছে, এইগুলো। এখন বড় পুকুরে আছে, তারা যখন বলল যে সিস্টেম লস হয়েছে, তখন ন্যাচারালি কোশ্চেন হবে যে এই রেকর্ড কোথায় আপনার, ওকে সিস্টেম লস আপনার আপনার ইয়ে কোথায়। তারা ক্যাটাগরি করে বললো আমাদের কাছে কোনো রেকর্ড নাই, এবং এই রেকর্ড না থাকাটাই হচ্ছে একটা বড় রকমের অনিয়ম, বড় রকমের মানে অব্যবস্থাপনা এবং দুর্বলতা। এটা থেকে এই আপনার
সেখান থেকে সেই গরমিলের সূচনা আর কি
কিন্তু এখন কথা হচ্ছে যে আপনি তাহলে ওনাকে তাহলে বলতে হবে যে 1,60,000 44,000 টন কয়লা সিস্টেম লস হয়ে চলে গেছে, এইটার ডেটাটা কোথায়? উইদাউট ডেটা আমি এটা অ্যাকসেপ্ট করবো না। তদন্ত কমিটি আমার মনে হয় ওই প্রসেসে আছে, এখন আমরা রিপোর্ট দেখি নাই, কিন্তু যদি আপনি ডেটা না দেন তাহলে কেউ এটাকে অ্যাকসেপ্ট নাও করতে পারে।
হ্যাঁ, ধারণা ভুল হতে পারে। আমি এখানে এক মিনিট আমি বলবো, শ্রোতা একজন রয়েছেন আমাদের টেলিফোন লাইনে, আমরা তার মন্তব্যটা একটু নিয়ে নিই, তারপরে আপনাদের কাছে ফিরে আসছি। আর শ্রোতা বন্ধুরা, আপনারা আলাপনের আলোচনা শুনছেন, এবং সেলিম আমাদের আজকের আলোচ্য বিষয়টা আরেকবার বলে দাও।
আমাদের আজকের আলোচ্য বিষয় হলো বাংলাদেশের বাংলাদেশ ব্যাংকের ভর থেকে সোনা নিখোঁজ হওয়া,
অর্থ
খনি থেকে কয়লা নিখোঁজ হওয়া, এই দুটো
বিষয়ে। তো এই নিয়ে আমাদের আলোচনা। তো আমাদের শ্রোতা বন্ধু রয়েছেন একজন, হ্যালো।
হ্যালো, আসলে আলোচনাটা আসলে সোনা নিয়ে করা উচিত ছিল প্রথমে।
আচ্ছা, আপনার ভাই আপনার নাম কি, আপনি? হ্যালো,
কোথায় গেল
আপনি, কোথা থেকে বলছেন, আপনার নাম কি?
আমি নোয়াখালী থেকে সাইফুল ইসলাম বলতেছি।
আচ্ছা, তো সোনা নিয়ে এখন, হ্যাঁ সোনা নিয়ে সোনা পর
আসলে দেশে যদি কোনো একটা বড় বড় ধরনের একটা ট্র্যাজেডি ঘটে আর কি, দুর্ঘটনা ঘটলে এটা তো দামা সাপের জন্য সরকার আর একটা ঘটনা ঘটাই দেয়। এর আগে একবার রিজার্ভ থেকে কত হাজার কোটি টাকা চুরি হয়ে গেছে না, এরপরে আর একটা সরকার দেশে দেশে একটা দাঙ্গা লাগাই দিয়েছে, মাদক বিরোধী এই বিরোধী সেই বিরোধী এটা লাগাই দিয়েছে, এখন এতগুলো স্বর্ণ চলে গেছে, এটা নিয়ে কেউ মাথা ব্যথা করা, সবাই শুধু কয়লা নিয়ে আছে।
হ্যাঁ কয়লা দিয়ে সোনা চাপা দিচ্ছে, কিন্তু কয়লা দিয়ে কি সোনা চাপা যায়?
হ্যাঁ এখন তো এই ওই ঘটনা এখন তো সম্মুখ মাধ্যমও নাই, সাংবাদিকরা কি ওইটা নিয়ে দৌড়াদৌড়ি স্বর্ণ নিয়ে দৌড়াদৌড়ি করতেছে নাকি কয়লা নিয়ে দৌড়াদৌড়ি? সবাই কয়লা নিয়ে আছে কিন্তু ওই স্বর্ণগুলোর খবর এখন কেউ নিচ্ছে না। অব্যবস্থাপনার কারণে এগুলো দায়ী হয়েছে।
হ্যাঁ যেটা একটু আগে ডক্টর বদরুল ইমাম তিনি বললেন, অব্যবস্থাপনা তো একটা বিরাট ব্যাপার, সেটা থাকি, প্রাকৃতিক নিয়মে কয়লা কিছুটা কমে যেতে পারে পরিমাণ, কিন্তু সোনার বেলায় কি হলো, সোনার কয়লার নিচে চাপা পড়ে গেল।
গোলাম মর্তুজার কাছে বোধহয় আমরা একটু যেতে পারি যে সোনার বিষয়টি মানে সোনা গায়েব হওয়ার বিষয়েও কিছু ব্যাখ্যা দিয়েছে সরকার, বলেছে যে এখানেও হিসাবে গড়মিল ছিল, তারপরে যদি কিছু হয়ে থাকে আমরা কর্তৃপক্ষের গাফিলতি আছে কিনা দেখে ব্যবস্থা গ্রহণ করব। তো যদি আসলে গড়মিল থাকে কিংবা যদি সোনা গায়েব হয়ে নাও যায় থেকে থাকে, তাহলে ব্যবস্থা নেওয়ার প্রশ্নই বা আসবে কেনা কেন, নানান রকম বিষয় চলে আসে। গোলাম মর্তুজা, ওই স্বর্ণের বিষয়টি কি হচ্ছে এখন?
হ্যালো গোলাম মর্তুজা লাইনে আছেন? হ্যাঁ বলেন,
আমি শুনছি, আমার কথা কি?
হ্যাঁ হ্যাঁ শুনতে
পাচ্ছি, বলুন।
আমি বলছি যে আমি স্বর্ণের আলোচনায় আসার আগে কয়লার জায়গাটা আরেকটু কথা বলতে চাই। কয়লার আলোচনাতে যে জায়গাটিতে বলা হচ্ছে যে অধ্যাপক ডক্টর বদরুল ইমাম যেটা বললেন যে সিস্টেম লস, দেখেন এই জ্বালানি সেক্টরে সেটা গ্যাস বলেন কয়লা বলেন বিদ্যুৎ বলেন সব সেক্টরেই সিস্টেম লস বলে একটি ব্যাপার আছে, কিন্তু বাংলাদেশের প্রেক্ষিতে এবং সারা পৃথিবীর প্রেক্ষিতে কোন অবস্থাতেই এটা প্রমাণ করা যাবে না যে 142,000 টন কয়লা সিস্টেম লসের আন্ডারে চলে গেছে, সিস্টেম লস হয়েছে। এক মাস আগে যেখানে আপনি বললেন 147,000 টন মজুদ আছে, এক মাস পরে এসে আপনি যদি বলেন 142,000 টন সিস্টেম লস হয়েছে, এটি কখনো সত্য বক্তব্য হতে পারে না। এটি হচ্ছে যে একটি চাপা দেওয়ার নীতি, এক নম্বর। দ্বিতীয় বক্তব্য হচ্ছে অধ্যাপক বদরুল ইমাম যে কথাটি বলেছেন খুব গুরুত্বপূর্ণ, যে খনি কর্তৃপক্ষের কাছে বা পেট্রো বাংলার কাছে সিস্টেম লজ বিষয়ক কোন কাগজপত্র প্রতিবেদন নেই। সুতরাং এখন এটিকে এটি হচ্ছে একটা সিস্টেমেটিক ওয়েতে চুরি হয়েছে, সেই চুরিটাকে সিস্টেম লজ বলে এটিকে চাপা দেওয়ার একটি চেষ্টা চলছে। এটি খনি থেকে কয়লা গায়েব হয়ে যাওয়া একটা বড় অপরাধ, আর এখন সেই অপরাধকে জাস্টিফাই করার জন্য যে সিস্টেম লসের দায় সিস্টেম লসকে সামনে এনে এটাকে জাস্টিফাই করার চেষ্টা হচ্ছে, সেটি আরেকটা বড় অপরাধ বলে আমার কাছে মনে হয়। এটি গেল কয়লার কথা। আর স্বর্ণের প্রসঙ্গে যদি আসি, স্বর্ণের প্রসঙ্গে যেটা হয় কি জানেন, স্বর্ণ যে প্রক্রিয়াতে যে মাত্রায় এখান থেকে চুরির ঘটনা ঘটেছে সেই ঘটনাটির দুই তিন রকমের ব্যাখ্যা। প্রথমত এই কাজটি অনুসন্ধান করেছে সরকারেরই একটি প্রতিষ্ঠান শুল্ক ও গোয়েন্দা বিভাগ, তারা 363 কেজি স্বর্ণের মধ্য থেকে 9 কেজি মতো স্বর্ণ তারা জৈব চয়নের ভিত্তিতে নির্বাচন করেছে, সেটি পরীক্ষা করে তারা 3 কেজি স্বর্ণের মধ্যে ভেজাল পেয়েছে, সংকর পদার্থ হয়ে ধাতু হয়ে গেছে সেটা পেয়েছে। এখন এই জায়গাতে সবচেয়ে তাৎপর্যপূর্ণ ঘটনা যেটা, বাংলাদেশ ব্যাংক তড়িঘড়ি করে একটি সংবাদ সম্মেলন করে বলেছে যে না এরকম কোনো ঘটনা ঘটেনি, এরকম কোনো ঘটনা ঘটেনি, স্বর্ণ ঠিক আছে। বাংলাদেশ ব্যাংক যে তথ্যগুলো দিয়েছে, বাংলাদেশ ব্যাংকের সেই তথ্যের মধ্যে অসত্যতা আছে। আমি অসত্যতা আছে কোন জায়গাতে, প্রথমত অসত্যতা বাংলাদেশ ব্যাংক 6 মাস আগে প্রতিবেদন পেয়েছে, 6 মাস তারা প্রতিবেদন নিয়ে কোনো কথা বলে নাই, যখন প্রতিবেদনটি গণমাধ্যমে এসেছে তখন তারা কথা বলেছে। তারা বলেছে খুব বড় রকমের ভুল তথ্য দিয়েছে, তারা বলেছে ইংরেজি 4-কে বাংলা 8 মনে করা হয়েছে বা ইংরেজি 4-কে বাংলায় 8 মনে করা হয়েছে, বা এই কারণে 40 আর 80 কেরানির একটা ভুল হয়েছে, কেরানি গত একটি ভুল হয়েছে, এই তথ্যটি সম্পূর্ণভাবে অসত্য, এর কোনো ভিত্তি নেই। এটি নিয়ে আমি কাজ করতে গিয়ে দেখেছি
নথিপত্র কি বাংলায় লেখা ছিল, নথিপত্র কি বাংলায় ছিল নাকি ইংরেজিতে ছিল,
ইংরেজিতে ছিল এই জন্য
নথিপত্র সাধারণত বাংলায় হয় বলে আমরা জেনেছি, বাট এই নথিপত্র গুলো আমরা দেখিনি যে কি ছিল সেখানে, কিন্তু কি থাকে যারা এখানে কাজ করেছেন সেটা আমরা জানি, সেটা জানি হচ্ছে এই কারণে। এইভাবে দেখেন ব্যাখ্যাটা হলো এরকম, কাস্টমস কর্তৃপক্ষ যখন স্বর্ণ বাংলাদেশ ব্যাংকে জমা দিতে আসেন তখন তারা বাংলাদেশ ব্যাংককে তারা নিজেরা একটা শীট তৈরি করেন, সেই শীটে কতবার স্বর্ণ, কোন ক্যারেটের স্বর্ণ, পরিমাণে কতটুকু স্বর্ণ, সেই পুরো শীটে তারা সেই কথাগুলো লেখেন। হ্যাঁ, লেখা এই জায়গাতেই প্রশ্ন, সেই লেখার নিয়মটি হচ্ছে চেক, ব্যাংকের চেক যে প্রক্রিয়াতে লেখা হয় যেভাবে লেখা হয় এই শীতে লেখার নিয়মটি সম্পূর্ণভাবে সেই রকম, এটি নিয়ম, এটি ধারণা বা অন্য কোনো কিছু নয়। সেই নিয়মটি হচ্ছে চেক যেভাবে লেখা হয় স্বর্ণের পরিমাণ থেকে শুরু করে স্বর্ণের পরিমাণ কত ক্যারেট এটিও লেখা হয় চেকের নিয়মে। অর্থাৎ আপনি যদি বাংলায় সেখানে যদি অঙ্কে 40 লেখেন সেটার নিচে আবার সাথে সাথে একই সঙ্গে চ লয় লয় তাল রশ্মি তালুবর সাথে কথায় 40 লিখতে হয়, এই লিখতে হয় 40, সেটা চেকের নিয়মে লেখা হয়। তো সুতরাং বাংলাদেশ ব্যাংক যদি বলে যে 40-80 মনে করা হয়েছে বা 4-8 মনে করা হয়েছে এটি এই ক্ষেত্রে ভাবা করার কোনো সুযোগ নাই। আমি এই প্রশ্নটি করেছিলাম বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খন্দকার ইব্রাহিম খালেদকে, তার কাছে আমি প্রশ্ন করেছিলাম যে কেউ যদি ভুল করে শুধু অঙ্কেই লিখলো বাংলায় লিখলো না সেক্ষেত্রে তো একটা ভুলের সুযোগ থাকে। তিনি খুব পরিষ্কার করে বলেছেন চেক লেখার নিয়মে ভুল থাকার কোনো সুযোগ নাই, আপনি যদি চেকে ভুল করে লেখেন তাহলে আপনি ব্যাংক থেকে টাকা পাবেন না, ব্যাংক আপনাকে টাকা দিবে না, আর যদি সেই ব্যাংক টাকা দেয় তাহলে সেই ব্যাংকারের বিরুদ্ধে কেস হবে, ব্যাংকার ভুল অপরাধ করলো। এই ক্ষেত্রে যদি কেউ বাংলাদেশ ব্যাংকের যে কাস্টোডিয়ান তিনি যদি শুধু অঙ্কে লেখেন বা কাস্টমসের যে কর্মকর্তা তিনি যদি শুধু অঙ্কে লিখে জমা দেন বাংলায় কথায় যদি না লেখেন তাহলে এইটাই আরেকটি অপরাধ। সুতরাং এটিকে জাস্টিফাই করার কোনো সুযোগ নাই যে 4-8 বোঝা হয়েছে। এখানে আরেকটি তথ্য, যে শীটের উপরে ভিত্তি করে জমা রাখা হয় সেই শীটের একটি কপি কাস্টমসের কাছে থাকে, আরেকটি কপি বাংলাদেশ ব্যাংকের কাছে থাকে। বাংলাদেশ ব্যাংকের যিনি কাস্টোডিয়ান তার একটি কাস্টোডিয়ান খাতা আছে, সেই খাতাতে শীটে যা লেখা আছে পুঙ্খানুপুঙ্খ রূপে সেই খাতাতে আবার তিনি সেটি লিপিবদ্ধ করেন, অর্থাৎ দুই জায়গাতে এটি লেখা থাকে। সুতরাং সেই রকম একটি জায়গার থেকে যখন বাংলাদেশ ব্যাংকে এসে বললেন যে তার আটের ভুল, এটি কোনো বিশ্বাসযোগ্য তথ্য নয়। দুর্ভাগ্যজনক হচ্ছে বাংলাদেশের যে দর্শক বন্ধু যে প্রশ্নটি করলেন সেটি হচ্ছে, যেটা বাংলাদেশ সবচেয়ে বড় দুর্ভাগ্য, এই ঘটনাটি ঘটে যাওয়ার পরে আমরা দেখলাম দেশে, তখন অর্থমন্ত্রী দেখেছিলেন না কিন্তু অর্থ প্রতিমন্ত্রী দেখেছিলেন, তিনি বললেন যে বাংলাদেশ ব্যাংক আমাকে জানিয়েছে স্বর্ণ সব ঠিক আছে। অর্থমন্ত্রী ফিরে আসলেন, সবাই ধারণা করছিল যে অর্থমন্ত্রী ফিরে এসে হয়তো একটা কার্যকর ব্যবস্থা নিবেন, কিন্তু অর্থমন্ত্রী ফিরে এসে বললেন বাংলাদেশ ব্যাংকের স্বর্ণ নিয়ে চিন্তার কিছু নাই, মাত্র 3 কেজি স্বর্ণ দূষিত আর সব স্বর্ণ ঠিক আছে, এনবিআর বা শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের প্রতিবেদন দেয়াই ঠিক হয়নি, অর্থাৎ তদন্তটা করাই ঠিক হয়নি। এখানে শুরুতে যে কথাটি বলেছিলাম যে জি বলেন
না, বললাম যে আপনার এই বাংলাদেশ ব্যাংকের স্বর্ণ দূষিত বলার পরে আমি চাচ্ছিলাম যে এইখান থেকে একটা সম্পূরক প্রশ্ন ডক্টর বদরুল ইমামকে করবো, কারণ উনি আলোচনার শুরুতে বলেছিলেন যে আমি কয়লা নিয়ে কথা বলতেই বেশি স্বচ্ছন্দ বোধ করবো যেহেতু তিনি ভূতত্ত্বের লোক, তো এইখানে একটু ওই ভূতত্ত্বের সঙ্গে স্বর্ণকে, হ্যাঁ
স্বর্ণ দূষিত হলো,
স্বর্ণের কিছুটা ব্যাখ্যা যদি আমার কাছে থেকে জানা যায় স্বর্ণ দূষিত হওয়ার কোন সুযোগ আছে।
তবে এর মধ্যে সেলিম আমার মনে হয় তাহিদ ওখান থেকে জানিয়েছে আমাদের যে আমরা ভালো আছি, আপনার বক্তব্য বলুন ভাই, আমাদের তো খুব একটা সময় নেই।
আমাদের বাংলাদেশে যেটা এবারে বোধহয় মনে হয় একটা বিরল একটা ঘটনা, সেটা হলে যে কয়লা এবং উত্তরণ যেখান থেকে হয় সেখান থেকে অনেক উন্নয়ন হয়ে থাকে, এরকম এবার যে কয়লা যে এখান থেকে যে চুরি হয়ে গেল এবং স্বর্ণর কিছু কথা উত্থাপন হয়ে আসলো, আবার চুক্তিপত্র বিষয় নিয়ে আলোচনা উঠে আসলো। আমার মনে হয় এই চুক্তিবদ্ধ হইলে আগে গ্রহণযোগ্য ভাবে কিভাবে করা হয়েছে কিনা, কিভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিনা, এটাকে আগে একটা খতিয়ে দেখা দরকার ছিল। আর যে কয়লা যে এখান থেকে যে চুরি হয়ে গেল, এর মূল অংশটা কি, এবং কি সাধারণের মানুষের যেখানে চুরি হয়ে গেছে যে কয়লা খনি থেকে, তার মানুষের ভাবনা চিন্তা ভাবনা কেমন, এবং কি সেই জনগণ এখন এই বাংলাদেশের জনগণ কেমন ভাবতেছে এবং এই চুরি হওয়ার ঘটনাটা, এবং এইটা আমাদের বাংলাদেশের সবচেয়ে আমি যেটা মনে করি একটা বিরল একটা ঘটনা আর কি।
জি ধন্যবাদ আপনাকে। এটা চুরি নাকি গড়মিল আমরা এখনো বুঝতে পারছি না, আলোচনা হচ্ছে
সেটাই আমাদের মানে আলোচনার মধ্যে থেকে তুলে আনার চেষ্টা করছিলাম। তো আমরা ডক্টর বদরুল ইমামের কাছে যাই, স্বর্ণ দূষিত শব্দটার কিছু যদি সংক্ষেপে আপনি ব্যাখ্যা দেন।
স্বর্ণ দূষিত শব্দটা আমি যতটুকু বুঝি সেটা হচ্ছে স্বর্ণ এমন একটা মেটাল যেটা নন রিঅ্যাকটিভ, মানে এটা কোনো রাসায়নিক বিক্রিয়া করে না। সুতরাং আপনি যদি একটা তামাকে উন্মুক্ত ভাবে রেখে দেন বা ভিতরে রেখে দেন, এটা কিন্তু ডিসকালার হয়ে যাবে, এটা কেমিক্যালি চেঞ্জ হবে, সেটাই হচ্ছে দূষণ। কিন্তু স্বর্ণকে যদি আপনি রেখে দেন সেটা কোনো রিঅ্যাক্ট করবে না এবং কোনো কিছু তার পরিবর্তন, এই কারণেই স্বর্ণের দাম এত বেশি।
আচ্ছা আমরা কিছুটা একটা আংটি বাইরে রেখে দেখি।
হ্যাঁ আপনি দেখতে পারেন, একটা আংটি বাইরে রেখে দিয়ে আপনি দীর্ঘদিন ধরে ওয়াশ করতে পারেন, আর একটা আংটি পাশে রাখেন যেটা নাকি তামা বা লোহা বা অন্য কোনো মেটাল,
অন্য কোনো পদার্থ,
দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে হ্যাঁ অন্য কোনো মেটাল যেটা আছে সেটা হয়তো চেঞ্জ হয়ে যাবে কালার বা তার বস্তুগত পরিবর্তন হবে, কিন্তু স্বর্ণের হবে না,
সোনার রং পাল্টাবে না,
স্বর্ণের না সোনার রং পাল্টাবে না, পাল্টাই না বলেই তো আপনারা সোনা পড়েন তাই না, মানে আপনারা যদি তামা পড়েন না কেন বা লোহা পড়েন না কেন, বিকজ ওগুলো আপনার ডিসকালার হয়ে যাবে, কেমিক্যালি রিয়েক্ট করবে অ্যাটমসফিয়ারিক এয়ার এর সাথে, কিন্তু স্বর্ণতে তা করবে না। এই কারণেই স্বর্ণের দূষণ এই জিনিসটা অ্যাকচুয়ালি এইটা একটা মানে ভুল কথা,
জুবায়ের চৌধুরী কয়লা তো সব দাঁত মেজে শেষ, আচ্ছা উনি মন্তব্য করেছেন, হামিদুল্লাহ বাবু,
আব্দুল
কালাম মাদকের ব্যাপারে প্রশ্ন করেছেন, যদি এটা মাদক নিয়ে আলোচনা, শফিকুল ইসলাম,
না আজকে মাদক নিয়ে আমরা আলোচনা করছি না, একটু আগে মাদক সম্পর্কে একটি রিপোর্ট হয়তো উনি
শুনেছেন, কুইক রেন্টালের নামে কুইক ডাকাতি হয়েছে, মোহাম্মদ ওবায়দুর রহমান যোগ দিয়েছেন, ফয়সাল আহমেদ শিমন, সোহেল মজুমদার, শিপন, নাসরিন হুদা ঢাকা থেকে আমাদের সহকর্মী, আকবর হায়দার আছেন, রাশেদ আহমেদ, তারপরে রেজা, অনন্ত কুমার নাথ লিখেছেন স্বর্ণের মালিকরা কি তাদের স্বর্ণের দাবি করছে না, স্বর্ণের ব্যাপারটা আমার কাছে কেমন যেন
না, স্বর্ণের মালিকরা দাবি করছে কারণ এটা তো আলোচনা হচ্ছে এবং এটাতে তো জানাই যাচ্ছে যে কিছু একটা গরমিল কোথাও হচ্ছে, কিন্তু যেমন আমরা ডক্টর বদরুল ইমামের কাছে শুনলাম কয়লা ক্ষয়ে যেতে পারে, কয়লা কিছুটা খুব গরমে রাখলে বা খরার সময় বৃষ্টির সময় কয়লার হিসাবে মানে ওজনে পরিবর্তন হতে পারে, কিন্তু সোনার ক্ষেত্রে হয় না।
হ্যাঁ সেটাই, আফতাব হোসেন নামে একজন একটি মন্তব্য লিখেছেন যে যে দেশের সরকারি চোর সেখানে আর কি বলার থাকে, যদিও এটা আমাদের কাছে প্রশ্নটা মানে
হ্যাঁ
একটু অন্যরকম প্রশ্ন মনে হয়েছে, এটা নিয়ে আলোচনা আমার মনে হয় গোলাম মুর্তজার কাছে একটু জানতে চাইবো এর মন্তব্য যে সরকারকে এরকম
সেলিম। এবার আমরা শ্রোতাদের অনেক মন্তব্য নিলাম, আমরা কার কাছে ফিরে যাব,
আমরা গোলাম মুর্তজার কাছে যাই এই মন্তব্যেই যে এরকম মন্তব্য কি করা উচিত কিনা, আফতাব হোসেন লিখেছেন
না এরকম একেবারে ওইভাবে তো মন্তব্য করে দেওয়া ঠিক হবে না, তবে আমি দুই তিনটা জিনিস একটু বলি তাহলে সেটি দর্শক যারা প্রশ্ন করছেন তারা একটু তার জবাবটা পাবেন।
হ্যাঁ কারণ তারা ব্যাখ্যা চাইছেন এটার। জি বলুন।
প্রথমে একটা জিনিস পরিষ্কার করি যে স্বর্ণের মালিকরা কি এই বিষয় নিয়ে কথা বলছেন কিনা, দেখেন বাংলাদেশ ব্যাংকে যে স্বর্ণ আছে সেই স্বর্ণের মালিক আসলে রাষ্ট্র, জনগণ, সবাই মালিক, তার কারণ হচ্ছে যে অবৈধ স্বর্ণ চোরাচালানের যে স্বর্ণ ধরা পড়ে সেই স্বর্ণটি বাংলাদেশ ব্যাংকে জমা দেওয়া হয় এবং বাংলাদেশ ব্যাংক একটা পর্যায়ে গিয়ে নিলামে সেটি আমাদের জুয়েলারি ব্যবসা যারা করেন, স্বর্ণের ব্যবসা যারা করেন তাদের কাছে বিক্রি করে দেন,
অর্থাৎ
মালিক যিনি প্রশ্ন করছেন তিনিও মালিক, আমিও মালিক, সবাই মালিক, এটা এই ব্যাপার,
এটা জনগণের আমানত বলা হয় এই কারণে
চুরির জনগণের আমানত। এখন প্রশ্ন হচ্ছে যে চুরির প্রসঙ্গ আসছে, এখানে আমি দুই তিনটা তথ্য দিই, দেখেন বাংলাদেশ ব্যাংকের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা এবং ভেতরের ব্যবস্থাপনা নিয়ে খুব বড় রকমের প্রশ্ন তৈরি হয়েছে। প্রথম প্রশ্ন তৈরি হয়েছিল রিজার্ভ যখন চুরি হলো, তখন বাংলাদেশ ব্যাংক বলার চেষ্টা করলো তাদের কঠোর নিরাপত্তা ব্যবস্থা, ছয় স্তর নিরাপত্তা ব্যবস্থা, চুরি হওয়ার কোন সুযোগ নেই, কিন্তু দেখা গেল যে সেখান থেকে রিজার্ভ চুরি হয়ে গেল।
২০১৬ সালে ৮১ কোটি ডলার যেটা
তারপরে সেটা ফিলিপিন্সে গেল, সেই অনেক কিছুই হলো। হ্যাঁ বলুন,
ফিলিপিন্সে গেল এবং সেটা যেটা হলো সেটা আমরা আজকে পর্যন্ত বাংলাদেশের মানুষ হিসেবে জানলাম না যে এই স্বর্ণ বাংলাদেশ কি করে চুরি হলো, বাংলাদেশ ব্যাংকের ভেতর থেকে কারা জড়িত। একটি তদন্ত রিপোর্ট হয়েছে ডক্টর ফরাসউদ্দিন আহমেদ, ডক্টর কাইকোবাদের নেতৃত্বে, তারা ঠিক সময়ে রিপোর্ট জমা দিয়েছেন, কিন্তু সরকার তিন চারবার বলেও সময় বলেও সেই তদন্ত
রিপোর্ট
প্রকাশ করেনি, যে কারণে বাংলাদেশ ব্যাংকের ভেতরের অনিয়ম বা অব্যবস্থাপনা বা ভেতরের বিশৃঙ্খলা সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায়নি। ধারণা পাওয়া গেছে কিন্তু প্রমাণ পাওয়া যায়নি, জানা যায়নি। আরেকটি তথ্য হচ্ছে এই যে ছয় স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থার কথা, আবারও বলছে বাংলাদেশ ব্যাংক যে স্বর্ণের ভল্টের কাছে ছয় স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা, সেখানে যাওয়ার কোনো সুযোগ নেই, এরকম কোনো ঘটনা ঘটার সুযোগ নেই। প্রথমত কথা, তাদের এই ছয় স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থাটাই প্রশ্নবিদ্ধ, আদৌ সেই নিরাপত্তা ব্যবস্থাটা কি আছে। এখানে একটা তথ্য উল্লেখ করা দরকার, ২০১৫ সালে বাংলাদেশ ব্যাংকের ভেতরে একটি ঘটনা ঘটে, ডাকবাংলা ব্যাংকের পক্ষ থেকেও বাংলাদেশ ব্যাংকে টাকা আনতে যায়, সেই একই সময়ে ইন্ডিয়ান স্টেট ব্যাংকের পক্ষ থেকেও টাকা আনতে সেখানে যায়। কিন্তু বিস্ময়কর ব্যাপার হচ্ছে ভল্ট এরিয়া থেকে ইন্ডিয়ান স্টেট ব্যাংকের যে কর্মকর্তা টাকা আনতে গিয়েছিলেন, তিনি সেখান থেকে ৫ লক্ষ টাকা চুরি করেন। চুরি করে সেই ভল্ট এরিয়া থেকে বের হয়ে আসেন, তখন সিসি ক্যামেরাতে ঘটনাটি ধরা পড়ে। ধরা পড়ার পরের ব্যাপার হচ্ছে সেই কর্মকর্তার বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংক কোনো ব্যবস্থা নেয় না, মুচলেকা দিয়ে তাকে ছেড়ে দেয়া হয়। আমি এই ঘটনাটি বলছি এই কারণে, এই ঘটনাটি দিয়ে প্রমাণ হয় যে তারা যে ছয় স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থার কথা বলছে, সেই ছয় স্তর বিশিষ্ট নিরাপত্তার ব্যবস্থাটি খুব বড়ভাবে প্রশ্নবিদ্ধ। তার কারণ হচ্ছে যদি নিরাপত্তা ব্যবস্থা এত শক্তিশালী হয়, তাহলে একজন কি করে ভল্ট এরিয়াতে গেলেন, কি করে ৫ লক্ষ টাকা নিয়ে সেখান থেকে তিনি বের হয়ে আসলেন, তিনি ধরা পড়ছেন
পরবর্তীতে, ওই সময়টা তো কেউ দেখল না।
এবং তার চেয়ে বড় ব্যাপার হলো, যিনি ধরা পড়লেন তার বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশের সবচেয়ে নিরাপদ জায়গা হওয়ার কথা, সেই জায়গা যখন কেউ একজন টাকা চুরি করলো, তার বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংক কোনো ব্যবস্থা নিল না, রিজার্ভ চুরির তদন্ত রিপোর্ট প্রকাশ করলো না, শুল্ক ও গোয়েন্দা অধিদপ্তর তদন্ত করে এক বছর তদন্ত করে একটি রিপোর্ট দিল, সেখানে স্বর্ণ বিষয়ে গোলমাল পেল, কিন্তু বাংলাদেশ ব্যাংক না অর্থ মন্ত্রণালয় না অন্য কেউ কোন তদন্ত করলো না, রিপোর্টটিকে আমলে নিয়ে অনুসন্ধান করে দেখলো না যে শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের প্রতিবেদনে কোনো ভুল আছে কিনা, নাকি সত্যি সত্যি যদি হয়ে থাকে তাহলে এটা আমি কিভাবে এর সমাধান করব, কোনো কিছু দেখলো না। না দেখে তারা শুধু বলতে থাকলো যে আমাদের স্বর্ণ ঠিক আছে, কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই। অর্থমন্ত্রী বললেন মাত্র ৩ কেজি দূষিত, এই কথাটি কি বলা যায়? বলা যায় না। তার কারণ হচ্ছে ৯৬৩ কেজি স্বর্ণের ৯৬৩ কেজি কিন্তু পরীক্ষা করা হয়নি, পরীক্ষা করা হয়েছে মাত্র ৯ কেজি, সেই ৯ কেজির ভেতর থেকে দূষিত বা ভেজাল পাওয়া গেছে, দূষিত তো নয় ভেজাল পাওয়া গেছে। তো সুতরাং এই জায়গাটিতে সাধারণ জনমানুষের ভেতরে যে চুরি বিষয়ক একটি প্রশ্ন আসছে, সবাইকে সন্দেহ হচ্ছে, সরকারের প্রতি তাদের এক ধরনের বিরূপ মনোভাবের প্রকাশ হচ্ছে, আমার মনে হয় যে সরাসরি ভাবে আমি যদি দর্শকের সঙ্গে কণ্ঠ মিলিয়ে সেই কথাটা বলবো না, কিন্তু এটা বলবো যে সাধারণ জনমানুষের পারসেপশন একটা জিনিস তৈরি হয়েছে যে বাংলাদেশ ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থা ঠিক নেই, এবং যাদের দায়িত্ব দেওয়া হয়েছে তারা ভেতরে এমন অনেক কাজ হয়তো করে ফেলছেন, বা তাদের জানতে বা অজান্তে এমন অনেক ঘটনা ঘটে যাচ্ছে যেটি বাংলাদেশের জনগণের স্বার্থের অনুকূলে নয়, যেটি বাংলাদেশের জনগণের সম্পদ রক্ষিত,
মানে নিশ্চিত একটি নিরাপত্তা ব্যবস্থা সেখানে নেই, যেখানে এই এত মূল্যবান।
এই জন্যই তারা বলছেন চুরি, এখনো চুরি হচ্ছে, একজন বলেছেন জাফরুল আলম। আচ্ছা, আমি আরেকটি প্রসঙ্গ একটু তুলতে চাই, যদি আমাদের ৪ মিনিটের মতো সময় আছে। এই রিজার্ভ চুরি ছাড়াও কিন্তু সোনালী ব্যাংকের মাধ্যমে হলমার্ক কেলেঙ্কারির কথা আমরা জানি, বেসিক ব্যাংক, কমার্স ব্যাংক, ফার্মার্স ব্যাংক, বিভিন্ন রকম এর চুরির ঘটনা ঘটেছে। কিন্তু আমি প্রসঙ্গ আনতে চাচ্ছি যে ভল্ট এরিয়াতে যে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা, এই রকম নিরাপত্তা ব্যবস্থা কিন্তু ওই কয়লা ডিপোকে ঘিরেও ছিল, তারপরেও কিন্তু কয়লা মিসিং হলো।
কয়লার ব্যাপারে যেটা আমরা জানলাম, কয়লা আর সোনার মধ্যে কিন্তু পার্থক্য আছে সেলিম।
না, আমি বলছি যে নিরাপত্তা,
হ্যাঁ নিরাপত্তা, নিশ্চিত
নিরাপত্তা এখানে যেরকম ছিল ওখানেও কিন্তু ছিল, তারপরেও মিসিং হয়েছে, এবং কোনো কিছুর মানে কোনো সুরাহা হচ্ছে না। এবার এই ঘটনার পরে সরকারের বিভিন্ন তরফ থেকে বলা হচ্ছে যে তদন্ত চলছে এবং কিছু একটা পাওয়া যাবে। এই কিছু একটা পাওয়ার আশা কতটুকু গোলাম মর্তুজা? আমরা তিন মিনিটের মতো আছি, আপনি যদি একটু শেষ।
না, তদন্তের জায়গাটি নিয়ে আমরা আশাবাদী থাকতে চাই। যদি এত সব জায়গায় হতাশ হয়ে যায় তাহলে বাঁচবো কিভাবে? কিন্তু প্রশ্ন হচ্ছে, আশাবাদী একটু হওয়ার সঙ্গে সঙ্গেই আবার হতাশাটাও তৈরি হয়ে যায়। কারণ যখন তদন্ত দুদক তদন্ত করছে, সরকার তদন্ত করবে, 19 জনকে চিহ্নিত করা হচ্ছে, আবার এর মধ্যে চুরির দায়ে অভিযুক্ত, তিনি চুরি করেছেন কিনা জানি না, কিন্তু অভিযুক্ত যে কয়েকজন আছে তাদের একজনকে আবার হজ পালনের জন্য 40 দিনের ছুটি দিয়ে দেওয়া হচ্ছে। কারণ এখন এই সমস্ত ক্ষেত্রে যেটি হয়, ওই যে পারসেপশন, সাধারণ মানুষের মনে এখন পারসেপশন তৈরি হয়েছে, আসলে তাহলে আর কিছু হলো না, তদন্ত আর হলো না, এটাও মনে হয় চাপা দিয়ে দেওয়া হবে। আর আপনি যেটা বলছিলেন নিরাপত্তা ব্যবস্থা, সেই নিরাপত্তা ব্যবস্থা হচ্ছে, ধরেন আপনি যদি ভয়েস অব আমেরিকার সংবাদকর্মী হিসেবে অথবা ব্যক্তি হিসেবে বড় পৃথিবীকে কয়লা খনিতে যান, আপনার সেই কয়লা খনির ভেতরে ঢুকতে যথেষ্ট বেগ পেতে হবে এবং অনেকের অনুমতি নিয়ে তারপরে ঢুকতে হবে। অর্থাৎ তার ভেতরে, এই কয়লা খনির ভেতরে ইচ্ছে করলেই কোনো মানুষের পক্ষে, কোনো পরিবহনের ক্ষেত্রে, ট্র্যাকের পক্ষে ঢুকে যাওয়া সম্ভব নয়। এত কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সুতরাং সেই জায়গা থেকে যখন এই প্রক্রিয়াতে কয়লা চুরি হয়ে যায়, তখন বোঝা যায় যে এটি হচ্ছে সিস্টেমেটিক ওয়েতে খনি কর্তৃপক্ষ, পেট্রো বাংলা এবং জ্বালানি মন্ত্রণালয়ের কর্মকর্তা কেউ এই দায় এড়াতে পারেন না। যদিও এখন তদন্তের ক্ষেত্রে শুধুমাত্র খনি কর্তৃপক্ষকেই তদন্তের আওতায় আনা হচ্ছে বা অভিযুক্ত করা হচ্ছে, না পেট্রো বাংলা, না জ্বালানি মন্ত্রণালয়, কাউকেই এর আওতায় আনা হচ্ছে না। অর্থাৎ সবকিছু মিলিয়ে তদন্তের জায়গাটিতে খুব বড় রকমের আশাবাদের জায়গা থাকছে না। তবে তারপরেও যেহেতু এখনো তদন্ত হয়নি, এখন যেহেতু আমি বলে দিতে পারি না যে তদন্ত হবে না, বিশ্বাস করতে চাই যে তদন্ত হবে, এখন সময় সেটা বলবে যে কি হচ্ছে। বাট আলামত যা পাওয়া যাচ্ছে, সেই আলামতটা খুব একটা আশাবাদী করছে না।
বেশ, আমরা আমাদের একদম শেষ পর্যায়ে এসে গেছি। আমি ডক্টর বদরুল ইমামের কাছে যাব, সব শেষে তিনি কি বলবেন? এই যে সমস্যা সংকট দেখা দিয়েছে, এটা সুরাহা কি মনে করেন, কি হতে পারে?
এটা নিয়ে এখনো চূড়ান্ত মন্তব্য করা একটু মুশকিল। আমি এই মনে করি যে তদন্ত কমিটি যেটা সেটা মুস্তফা যেটা বলছেন যে মানে সঠিক তদন্ত হবে কিনা সেটা নিয়ে উনি সন্দেহ প্রকাশ করেছেন। আমি কিন্তু ওই একই লাইনে বলতে চাই যে এই তদন্ত কমিটির গঠনটা এইটার মধ্যে কিছু দুর্বলতা আছে। কারণ এখানে আপনার যে কারিগরি ব্যক্তিবর্গর যে উপস্থিতি এবং নিরপেক্ষ ব্যক্তির যে উপস্থিতি সেটা আমরা দেখছি না। এখানে মূলত এটা পেট্রো বাংলার লোকজন দিয়ে করা হচ্ছে এবং মিনিস্ট্রির লোকজন দিয়ে করা হচ্ছে। সেখানে ওই কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হবেই, যে তারা তো ইভেন্টুয়ালি তারাই তো এই প্যারেন্ট অর্গানাইজেশন।
আমরা আশা করব যে কোন একটা, আচ্ছা আমরা আশা করব যে এই সমস্যার,
আমার যেটা মনে হয় যে একটা নিরপেক্ষ তদন্ত কমিটি করা দরকার, যেখানে আপনার পেট্রো বাংলা এবং মিনিস্ট্রির বাইরে যে কোনো ইনস্টিটিউট হতে পারে, বিশ্ববিদ্যালয় হতে পারে বা এক্সপার্ট কমিটি হতে পারে, তাদের সমন্বয়ে তদন্ত নিরপেক্ষ করা উচিত।
পেট্রো বাংলার কয়লা খনিরও চেয়ারম্যান।
ঠিক আছে, আপনাদের দুজনকে, ডক্টর বদরুল ইমাম, গোলাম মর্তুজা, আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ ভয়েস অফ আমেরিকার সঙ্গে এতক্ষণ থাকার জন্য। আশা করি আমাদের শ্রোতা বন্ধুরাও যারা শুনছেন, যারা ফেসবুকে দেখলেন, তারা কিছুটা জানতে পারলেন। সমস্যার সমাধান হলো না সেলিম, তবে আজ আমাদের উঠতে হয়।
আলোচনা শেষ করছি।